بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শোকাবহ মুহররম।
শ্রোতা ভাই বোনেরা, কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। আজকের এই পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
Thank you.
মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ২০ বছর ধরে জুলুমপূর্ণ শাসন ও হত্যাকাণ্ড, বিশেষ করে আহলে বাইতের অনুসারীদের উপর নির্যাতন পরিচালনার পর ৬০ হিজরিতে মারা যায়। মুয়াবিয়া ইমাম হাসানের সঙ্গে কৃত চুক্তির বরখেলাপ করে নিজ সন্তান ইয়াজিদকে নিজের স্থলাভিষিক্ত করে। ইয়াজিদ ছিল দুশ্চরিত্র, মদ্যপায়ী ও ইসলাম বিরোধী। সে প্রকাশ্যে ইসলামের পবিত্র বিধি বিধানের অবমাননা করত এবং মদ পান করত। ইমাম হোসাইন আল ইসলাম প্রথম থেকে ইয়াজিদের বিরোধিতায় নামেন। ইয়াজিদ ক্ষমতায় বসেই মদিনার গভর্নর লিখিত আদেশ করে হোসাইনের কাছ থেকে অনুগত্যের বায়াত গ্রহণ করো, যদি সে রাজি না হয় তাহলে তাকে হত্যা করো। ইমাম কিছুতে ইয়াজিদের আনুগত্য করতে রাজি ছিলেন না, তাই তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে যান। সংবাদ পেয়ে কুফার লোকেরা ইমাম হোসাইন আল ইসলামের কাছে অজস্র পত্র লিখে। পত্রে তাঁকে কুফা আসার অনুরোধ জানায় তারা। ইমাম হোসাইনও পরিস্থিতির উপর নজর রাখতে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান। প্রথমে কুফার হাজার হাজার লোক আকিলের সঙ্গে যোগ দেয়, কিন্তু ইয়াজিদের পক্ষ হতে কুফার গভর্নর হিসাবে নিযুক্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় প্রবেশ করলে কুফার লোকেরা প্রতারণাপূর্ণ নানা চালে ধোঁকায় পড়ে যায় এবং শপথ ভঙ্গ করে মুসলিম ইবনে আকিলকে নিঃসঙ্গ করে ফেলে।
ইবনে জিয়াদ ছিল ধোকাবাজ ও নিষ্ঠুর। শেষ পর্যন্ত ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে বন্দী করে শহীদ করে। কুফার লোকেরা যে সময় মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল, সে সময় মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন আলাইহিসসালামের কাছে একটি চিঠি লেখেন এবং তাকে সংবাদ দেন যাতে তিনি কুফায় আসেন। ইমাম হুসাইনও তার পরিবার পরিজন ও সঙ্গী সাথীদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। কুফার কাছাকাছি পৌঁছেই তিনি কুফার জনগণের প্রতিজ্ঞা ভঙ্গ ও মুসলিম ইবনে আকিলের শহীদ হওয়ার সংবাদ পান। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিমকে শহীদ করার পর কুফার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং হুর ইবনে ইয়াজিদ রিয়াহিকে ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার সঙ্গীদের উপর নজরদারি করতে পাঠায়। এরপর ওমর ইবনে সাদকে ৩০,০০০ সৈন্যসহ কারবালায় পাঠায়। সে ওমর ইবনে সাদকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে ইমাম হোসেনকে হত্যা করে তাহলে তাকে রেই শহরের গভর্নর করা হবে। গভর্নরের পদ পাওয়ার লোভে কারবালায় আসার পর ওমর ইবনে সাদ ইমাম হোসেন ও তার সঙ্গীদের উপর অবরোধ আরোপ করে এবং তাদের পানি সংগ্রহের পথ বন্ধ করে দেয়।
ইমাম হুসাইন আল ইসলাম এর সঙ্গী সাথীরা ছিলেন আত্মত্যাগী ও সবচেয়ে সাহসী। তাদের সংখ্যা ছিল অনূর্ধ্ব ৭২ জন। তারা ১০ মোহরম তাদের প্রাণপ্রিয় নেতা হুসাইন আল ইসলামের প্রতিরক্ষা করতে গিয়ে বীরের মতো লড়াই করে সগৌরবে শাহাদত বরণ করেন। কারবালার প্রত্যক্ষ যুদ্ধ যদিও সময়ের বিচারে খুব সংক্ষিপ্ত ছিল, তথা ১০ মোহরম সকাল থেকে আসরের সময় পর্যন্ত স্থায়ী ছিল, কিন্তু এর প্রতিটি মুহূর্ত ছিল বীরত্ব, আত্মত্যাগ, ইমান ও এখলাস এর পরাকাণ্ঠা। কারবালার ঘটনাপ্রবাহ একটি বিশ্ববিদ্যালয় তুল্য, যেখানে দুগ্ধ পোষ্য শিশু হতে বৃদ্ধ ও মানবজাতির সামনে মানব মর্যাদা ও স্বাধীন চেতনা শিক্ষা দেন। যেখানে ইমাম হুসাইন আল ইসলাম ও তাঁর সহচররা পবিত্র ইসলামকে নতুন জীবন দান করার পাশাপাশি উমাইয়া বংশের নষ্ট চরিত্রের শাসকদের পতনের ক্ষেত্র প্রস্তুত করেছেন। ইয়াজিদ ছিল 37 বছর বয়স্ক, মাত্রাতিরিক্ত, বিলাসী, অপরিণামদর্শী ও বেপরোয়া ধরনের খোদাদ্রোহী, আর ইমাম হুসাইন আল ইসলাম ছিলেন জ্ঞানে গুণে পরিপক্ক, 57 বছরের এক পরিপূর্ণ আদর্শ মানুষ ও মহান আল্লাহর মনোনীত নেতা।
ইমাম হুসাইন আলাইহিসসালাম ইসলামকে রক্ষার স্বার্থে শাহাদাত লাভের প্রবল আগ্রহ লালন করেছেন সবসময়। তিনি বলতেন, শরীরের জন্য যদি মৃত্যুই অনিবার্য, তবে আল্লাহর পথে শহীদ হওয়াই মানুষের জন্য উত্তম। জিহাদের জন্য নিজের ধন সম্পদ, পুত্র পরিজন ও নিজের জীবনকে দৃঢ়চিত্তে স্থির মস্তিষ্কে উৎসর্গ করার মাধ্যমে তিনি তা প্রমাণ করেছেন। জীবন উৎসর্গের এমন দৃষ্টান্ত এই পৃথিবীতে আর একটিও নেই। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের খোদাই আহ্বানে সাড়াদানের এমন ঘটনা ছিল নজিরবিহীন। ইমাম হুসেনের চারিত্রিক মাধুর্যের আকর্ষণ ক্ষমতা এত প্রবল ছিল যে পরম শত্রু তার মিত্রে পরিণত হত। ইয়াজিদ বাহিনীর একাংশের অধিনায়ক হর ইবনে ইয়াজিদ নিজের জীবন বিপন্ন করে হুসেন আলাইহিসসালামের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। শুধু কি একা? না, আরও কয়েকজন সৈন্যসহ। আহলে বাইতের সম্মান রক্ষার্থে সম্মুখ সমরে অংশ নিয়ে এই জিন্দাদিল মুজাহিদরা একে একে নিজেদেরকে কারবালা প্রান্তরে কুরবান করে দেন।
বন্ধু, আত্মীয় স্বজন, ভাইয়ের সন্তান, নিজের সন্তানদের একের পর এক মৃত্যু প্রত্যক্ষ করেও ইমাম হুসাইন আল ইসলাম ক্ষণিকের জন্য বিব্রত বিচলিত হননি। নিশ্চিত মরণ জেনেও তাঁর পদযুগল একটু টলেনি। একবারের জন্য শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করেননি। পর্বতসমূহ দৃঢ়তা নিয়ে প্রগাঢ় আস্থার সাথে একাকী শত সহস্র ইয়াজিদি সৈন্যের বিরুদ্ধে সিংহের মতো লড়াই করে হাসি মুখে শহীদ হলেন। কিন্তু খোদা ও রাসুল বিরোধী অবৈধ স্বৈর শাসকের সাথে হাত মেলাননি। এ অসম একতরফাত চাপিয়ে দেয়া যুদ্ধে নিজের পরিণতি কী হতে পারে তা পূর্বান্তে নিশ্চিত জেনেই এই আপুসহীন সিপাহ সালার শাহাদতের পেয়ালা পান করলেন। তিনি প্রায় বলতেন, নির্যাতনকারীর আনুগত্য জঘন্যতম অপরাধ। আমি মৃত্যুকে সৌভাগ্য মনে করি, কিন্তু জালিমের সাথে জীবনযাপনকে অপমান ছাড়া কিছুই মনে করি না।
কারবালায় আত্মত্যাগ ইমাম হুসেনকে চিরজীবন্ত করেছে ও মৃতপ্রায় ইসলামকে দিয়েছে নতুন জীবন। অন্যদিকে পাপিষ্ঠ ইয়াজিদ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে প্রকৃত মৃত্যুর শিকার হয়েছে। পক্ষান্তরে ইমাম হুসেন কিয়ামত পর্যন্ত মুমিনের হৃদয়ে জাগরুক থাকবেন। হুসাইনের পবিত্র খুন কিয়ামত পর্যন্ত সকল মজলুম মুসলমান ও মুক্তিকামী মানুষের হৃদয়ে বিপ্লবের আগ্নেয়গিরি তুল্য আদর্শ ও যুগে যুগে আশুরার শহীদি এই আদর্শের অনুসরণ সব ধরনের জালিম, মুনাফিক ও রাজতন্ত্রী স্বৈর শাসকদের কবর রচনা করবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমা হতে আর আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, যে আমাকে ভালোবাসে সে যেন হুসাইনকে ভালোবাসে। শ্রোতা ভাই বোনেরা, কারবালার শাশ্বত মহাবিপ্লব সম্পর্কিত আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে কমন রোগগুলোর মধ্যে একটি ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। বাংলাদেশ সহ সারা বিশ্বে ডায়াবেটিস এখন মহামারী হয়ে উঠছে। সারা বিশ্বে এটি একটি আতঙ্কের নাম হিসেবে ছড়িয়ে পড়েছে। বলা চলে আমাদের সবার ঘরে বসবাস করা এই ডায়াবেটিস বহুমূত্র বা মধুমেহ রোগটি নিয়ে একে একে চারটি পর্বের আলোচনা শেষে আজ পঞ্চম পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুল। জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
ডাক্তার আবু কামরান রাহুল, আমরা চতুর্থ পর্বের আলোচনার শেষ দিকে ডায়াবেটিসের জটিলতাগুলো আপনার মূল্যবান আলোচনায় শুনেছি। আজকের আলোচনার শুরুতে আপনি যদি ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধে করণীয় সম্পর্কে বলেন।
আমরা জানি ডায়াবেটিস রোগীর জটিলতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু জটিলতা হচ্ছে ব্রেন স্ট্রোক করা, হার্ট অ্যাটাক, চোখ অন্ধ হয়ে যাওয়া, কিডনি অকেজ বা বিকল হয়ে যাওয়া, পায়ে রক্ত চলাচলে জটিলতা সহ বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এসব জটিলতা প্রতিরোধে আমাদের করণীয় হচ্ছে, প্রথমত রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং দ্বিতীয়ত একজন ডায়াবেটিস বা মেডিসিন চিকিৎসকের অধীনে নিয়মিত চেক আপে থাকতে হবে। স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, রক্তের চর্বি নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে। ধূমপান বর্জন করতে হবে, বছরে অন্তত একবার ব্লাড প্রেশার মাপা, রক্তের কোলেস্ট্রল পরীক্ষা করা জরুরি। কিডনি রোগ প্রতিরোধে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, রক্তের চর্বি নিয়ন্ত্রণের পাশাপাশি আর কিছু বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে, যেমন সতর্কতার সাথে বেতার ঔষধ ব্যবহার করতে হবে, 6 মাস অন্তর প্রস্রাবের অ্যালবুমিন পরীক্ষা করতে হবে, এবং কারো যদি পরিবারের ডায়াবেটিক কিডনি ডিজিজ থাকে, যেমন ফার্স্ট ডিগ্রি বাবা মা ভাই বোন কারো যদি ডায়াবেটিক কিডনি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে তাকে আরো বেশি সতর্ক হতে হবে। অন্ধত্ব প্রতিরোধে করণীয় হচ্ছে ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি 1 থেকে 2 বছর অন্তর চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। নিয়মিত চেক আপে থাকলে চোখের যে প্রি পলিফারেটিভ রেটিনোপ্যাথি আছে সেটা খুব প্রাথমিক পর্যায়ে কিন্তু শনাক্ত করা যায়, এবং সেটা চিকিৎসা করলে কিন্তু ভালো হয়। আর পায়ের রোগ প্রতিরোধে নিয়মিত পায়ের পরিচর্যা করতে হবে এবং পা পরীক্ষা করতে হবে।
ডাক্তার রাহুল, ডায়াবেটিস হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নানাভাবে অসহযোগিতা করতে থাকে, তখন বিশেষভাবে অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতে হয় বলে শুনেছি। তো ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে আপনি এসব যত্নের ক্ষেত্রে আজকে পায়ের যত্ন নিয়ে কিছু বলবেন?
ডায়াবেটিস জনিত দীর্ঘমেয়াদী জটিলতাগুলোর মধ্যে পায়ের সমস্যা অন্যতম, এবং পায়ের যত্নের মাধ্যমে এর প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পায়ের যত্ন সমূহ বলতে আমরা বুঝি পায়ের ত্বক ও নখের যত্ন, পায়ের ব্যায়াম এবং সঠিক জুতো ব্যবহার করা। প্রথমেই যদি বলি পায়ের ত্বকের যত্ন কিভাবে নিব, প্রতিদিন পা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছতে হবে, যাতে আঙ্গুলে ফাঁকে পানি না থাকে। পায়ের ত্বক অত্যধিক শুকনো হলে লোশন বা তেল ব্যবহার করা যেতে পারে। পায়ের ত্বক ভিজা থাকলে পা শুকিয়ে পাউডার ব্যবহার করতে হবে, এবং পায়ে কড়া পড়লে নিজে না কেটে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নখের যত্ন আমরা কিভাবে নিব, নখ সবসময় পরিষ্কার রাখতে হবে, পায়ের নখ সবসময় বাড়তি রেখে কাটতে হবে, পায়ের নখ কাটার সময় ব্লেড বা কাঁচি ব্যবহার না করে নেইল কাটার ব্যবহার করা শ্রেয়। পায়ের ব্যায়াম, পায়ের নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে যেগুলা করলে পায়ের রক্ত চলাচল ও মাংসপেশীর শক্তি বৃদ্ধি করে। ব্যায়াম হিসেবে আমরা প্রতিদিন হাঁটার অভ্যাস করতে পারি, প্রতিদিন আধা ঘন্টা, সপ্তাহে কমপক্ষে হলে 5 দিন, এবং পরপর 2 দিন মিস দেওয়া যাবে না। জুতোর সঠিক ব্যবহার, জুতার ভিতরে আয়তন পায়ের আয়তন থেকে কিছু বেশি হতে হবে, অগ্রভাগ এতটাই প্রশস্ত থাকবে যাতে আঙ্গুলের উপর কোনো চাপ না পড়ে। জুতোর গভীরতা শুকতলা থেকে উপরিভাগ এর দূরত্ব পর্যন্ত হতে হবে যাতে উপরের অবাঞ্ছিত কোনো চাপ না পড়ে। জুতাটা হবে নরম চামড়া কিংবা কাপড়ের তৈরি, মোজা হতে হবে সুতির বা উলের তৈরি, ইলাস্টিক বিহীন এবং অক্ষত। প্রতিদিন জুতা পায়ে দেওয়ার সময় দেখে নিতে হবে যে এর ভিতর কোনো ইটের টুকরো বা আলপিন পেরেক কোনো কিছু আছে কিনা না, এবং নতুন জুতা কেনার পর প্রথম দিকে দীর্ঘ সময়ে না পড়াটাই ভালো।
শ্রোতা বন্ধুরা, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন ডায়াবেটিস সম্পর্কে। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন
বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার রাহুল পায়ের যত্নের কথা বললেন, ডায়াবেটিস রোগীর মুখ, দাঁত ও মাড়ির যত্ন কিভাবে নেবে?
ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে মুখ, দাঁত ও দাঁতের মাড়ির কিছু লক্ষণ দেখা দিলে আমরা ভাবতে হবে যে দাঁতের মাড়িতে ইনফেকশন হয়েছে। যেমন দাঁতের মাড়ি লাল হয়ে ফুলে যাওয়া বা ব্যথা হওয়া, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ হওয়া, মুখে বারবার গা হওয়া, দাঁতের কামড় অস্বাভাবিক অনুভূতি হয় এবং শিরশির অনুভূতি হয় কখনো। এ ধরনের কোন সমস্যায় অবশ্যই ডেন্টিস্টের সাথে যোগাযোগ করতে হবে। আর সাধারণভাবে ডায়াবেটিস রোগীর কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। তার মধ্যে যেমন নিয়মিত সকাল ও রাতে খাবার পর নরম ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে। খাবারের পর হালকা গরম পানি ও লবণ দিয়ে কুলি করতে হবে, এতে করে মুখের ভেতর লেগে থাকা খাবারের অতিরিক্ত কণা বের হয়ে যাবে। দুবেলা সকাল ও রাতে খাবারের পর দাঁত আঙ্গুলের সাহায্যে অন্তত 2-3 মিনিট মাড়ি ম্যাসেজ করা যেতে পারে, এতে মাড়ি মজবুত থাকে। দিনে অন্তত একবার, বিশেষত রাতে খাবারের পর ডেন্টাল ফ্লাশ ব্যবহার করা প্রয়োজন, এতে প্লাক জমতে না পারে এবং এতে দাঁতের মাড়ি, দাঁতের মাড়ির মাঝখানে খাবার জমে থাকে না। ডেন্টাল বা কেউ যদি নকল দাঁত ব্যবহার করে তা সবসময় পরিষ্কার রাখতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বছরে কমপক্ষে 2 বার ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে এবং ডায়াবেটিসের উপস্থিতি সম্পর্কে ডাক্তারকে জানাতে হবে। পরিশেষে ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে।
ডাক্তার রাহুল, পঞ্চম পর্বের আলোচনার শেষ থেকে এসে জানতে চাইব, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পায়ের বিষয়টি কি যদি একটু বলেন।
ধন্যবাদ। ঝুঁকিপূর্ণ পা বলতে আমাদের এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে বুঝে নিতে হবে যে তার সামনে বিপদ সংকেত অপেক্ষা করছে। যেমন যদি পায়ের রক্ত চলাচল কমে যায়, পায়ের অনুভূতি কমে যায়, পায়ে ক্ষত সৃষ্টি হয়, যে কোনো পায়ে সম্পূর্ণ বা কিছু অংশ যদি কেটে যায় এবং কারো যদি পায়ের গঠনগত ত্রুটি থাকে এবং পায়ের অস্থিসন্ধির জড়তা থাকলে, এই লক্ষণগুলো যদি কারো থাকে তাহলে তাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
তুরাতের আবু কামরান রাহুল ডায়াবেটিস নিয়ে একে একে 5টি পর্বের আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ। এবং রেডিও তেহরানের বিশ্বজুড়ে শ্রোতা পাঠক বন্ধুরা যারা স্বাস্থ্যকতা অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আগামী পর্বে ডায়াবেটিস রোগীর সঠিক জুতা ব্যবহার, নিজে নিজে গ্লুকোজ পরীক্ষা, ইনসুলিন ইঞ্জেকশন কিভাবে নিতে হয় এসব বিষয়ে আলোচনা শুনব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি। তবে সবচেয়ে জরুরি কথা, আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন, পরিমিত ঘুম ও বিশ্রাম নেবেন। আজ এ পর্যন্তই, ভালো ও সুস্থ থাকুন।
চিরভাস্বর কারবালার মহাবিপ্লব।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে চিরভাস্বর কারবালার মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং গভীর শোক ও সমবেদনা। আজকের এই পর্ব পরিবেশন করছি আমি মোহাম্মদ আমির হোসেন
এবং আমি বাবুল আখতার।
কারবালার মহাবিপ্লব মৃত প্রায় ইসলামকে জীবন্ত করেছিল ও আবারও ইসলামী জাগরণের জোয়ার বইয়ে দিয়েছিল। তাই অতীতে মহরম বা আশুরায় যা যা ঘুরেছে সব ম্লান হয়ে গেছে কারবালার মহাবিপ্লব ও হুসেনি আশুরের কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাই বলেছিলেন, হুসাইন আমার থেকে ও আমি হুসাইন হতে।
পশ্চিমারা ও তাদের অন্ধ অনুসারী কথিত আধুনিকতাবাদীরা বলে ইসলাম ভাগ্য নির্ভর ধর্ম, কিন্তু কোরআন বলে আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ থেকেই তাদের ভাগ্য পরিবর্তনে অগ্রসর হয়। যতক্ষণ কোনো জাতি নিজেরাই নিজেদের দুর্দশা কাটিয়ে উঠতে এগিয়ে আসবে না, যতক্ষণ কোনো জাতি পরিশ্রমী ও ত্যাগী হবে না, যতক্ষণ কোনো মুক্ত স্বাধীন চিন্তার পথ ধরবে না, ততক্ষণ পর্যন্ত সে জাতি উন্নত হবে না, মুক্তি পাবে না।
অন্যদিকে যখন কোনো জাতি তাদের অবস্থা পরিবর্তন করতে উঠে পড়ে লাগবে, পরিশ্রম করবে, কল্যাণের রাস্তা বেছে নিতে পারবে, একমাত্র সেই জাতি আল্লাহর সমর্থন লাভ করবে। যদি অন্যের উপর ভরসা করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে সমস্যার সমাধান হতো, তাহলে ওই পরিস্থিতিতে হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম সবার আগে তাই করতেন। কিন্তু কেন তা তিনি করেননি? কারণ তিনি নিজেই নিজ জাতির তথা নানার উম্মতের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি সমাজকে কলুষমুক্ত করতে চেয়েছিলেন, যে কলুষতা বজায় থাকলে সবাইকে একই পরিণতি ভোগ করতে হবে।
কিন্তু ইমাম হুসাইন আলাইহিসসালাম কিভাবে সমাজকে কলুষতা মুক্ত করবেন? সোজা কাজ তো আমরাও করতে পারি। ইসলাম বলেছে কেউ মারা গেলে তার জানাজায় ও কুরআন খানিতে অংশ নাও। সবাই এসব কাজ করেও থাকে, কিন্তু ইসলাম সবসময় এ ধরনের সাধারণ কাজ চায় না। কখনো কখনো ইমাম হুসাইনের মতো পদক্ষেপ নিতে হয়, বিদ্রোহ করতে হয়, এমন কিছু করতে হয় যা কেবল ওই সময়ের মুসলিম সমাজকেই ঝাঁকুনি দেবে না, বরং এক বছর পর তা একরকমভাবে, পাঁচ বছর পর আরেক রকমভাবে আত্মপ্রকাশ করবে, এমনকি ৫০ বছর, ১০০ বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে তা সত্যের পথে সংগ্রামকারীদের জন্য এক আদর্শ হিসেবেই চির জাগরুক থাকবে। আর এটি হল নিজেদের ভাগ্যে নিজেরাই পরিবর্তন আনা।
ইমাম হুসেন আলাইহিসসালাম নিজেকে মানুষ ও মানবতার জন্য উৎসর্গ করেছিলেন। একত্ববাদ, ন্যায়পরায়ণতা এবং মনুষ্যত্বের শ্রেষ্ঠত্ব রক্ষায় তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, আর এই কারণেই সব মানুষই তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে। কেউ যদি ইমাম হুসেন আলাইহিসসালামের মর্মান্তিক শাহাদাত উপলক্ষে শোক মিছিল করে, অথচ অমানুষ ইয়াজিদের নামের পাশে সম্মানসূচক নানান শব্দ ব্যবহার করে থাকে, তাহলে সে কারবালা থেকে কোনো শিক্ষাই নিতে পারল না। মহাপুরুষদের শ্রদ্ধা করা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু মহাপুরুষকে যেমন সম্মান ভরে স্মরণ করা হয়, তেমনি কাপুরুষকেও অবশ্যই ঘৃণা করা উচিত। মহাপুরুষ ও কাপুরুষ উভয়কে যদি আমরা শ্রদ্ধা করলাম, তাহলে হক আর বাতিলের মধ্যে কী বা তফাৎ থাকল?
যে বৈশিষ্ট্য কোনো আন্দোলন ও বিদ্রোহকে মহান করে, তা হল এমন এক বিশেষ পরিস্থিতিতে এ আন্দোলন অনুষ্ঠিত হবে যখন কোনো মানুষ এর ধারণাও করতে পারে না। ঘন অন্ধকারের মধ্যে একখণ্ড আলোর ঝলকানি, ব্যাপক জুলুম স্বৈরাচারের মধ্যে ন্যায়পরায়ণতার বজ্র আওয়াজ, চরম স্থবিরতার মধ্যে প্রকাণ্ড ধাক্কায় নিস্তব্ধ নিশ্চুপের মধ্যে হঠাৎ গর্জে ওঠা। যেমন নমরুদের মতো একজন অত্যাচারী শোষক পৃথিবীকে গ্রাস করে ফেলে, কিন্তু আজীবন এই পরিস্থিতি অব্যাহত থাকেনি। হঠাৎ করে একজন ইব্রাহিমের আবির্ভাব ঘটে ও নমরুদের কাল হয়ে দাঁড়ায়। কোরআনে মহান আল্লাহ বলেছেন, ইব্রাহিম একাই এক অনুগত জাতি ছিলেন, তেমনি ফেরাউনের মতো একজন নির্দয় ও অহংকারীও রক্ষা পায়নি। পরাক্রমশালী ফেরাউনের বিরুদ্ধেও একজন মুসা আলাইহিসসালাম গর্জে ওঠেন।
আরব যখন শোষণ, মূর্তি পূজা, কন্যা সন্তানকে জীবিত হত্যা, রক্তপাত, ব্যভিচার ও কুসংস্কারের অন্ধকারে তখন একজন মুহাম্মদের আবির্ভাব হয়, যিনি বলতে থাকেন, বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তবে তোমরা সুখী হতে পারো। স্বৈরাচারী উমাইরা সব ধরনের অপকর্মের সাজ সরঞ্জামে সজ্জিত হয়েছিল, এমনকি ধর্মকে ভাঙ্গিয়েও স্বৈরতন্ত্র পাকাপোক্ত করতে টাকা দিয়ে হাদিস জাল করে একদল দুনিয়ালোভী মুসলমানকে জিহাদের নামে ইমাম হোসেন আলাইহিসসালামের বিরুদ্ধে দাঁড় করায়। তারা নবীর নাতিকে হত্যার সুক্রিয়ায় একাধিক মসজিদ নির্মাণ করে। এমনই বিপর্যয়ের সময় ইমাম হোসেন আলাইহিসসালাম মুক্তির মশাল জ্বালিয়েছিলেন, যখন মানুষের মতামত ও সত্য প্রকাশের কোনো সাহস ছিল না, কোনো প্রতিরোধ অবাস্তব মনে হতো। ঠিক তখনই ইমাম হোসেন আলাইহিসসালাম বীর দর্পে বিরোধিতায় নামলেন, বজ্র কণ্ঠে সত্যের স্লোগান তুলে দুনিয়া কাঁপিয়ে ক্ষুদাদ্রোহী স্বৈরাচারের মেরুদণ্ড গুঁড়িয়ে দিলেন। আর এ কারণে তার আন্দোলন মহিমা লাভ করেছে ও তা কালের গণ্ডি ছাড়িয়ে যুগ যুগান্তরের মুক্তিকামী ও সত্যান্বেষী মানুষের অনুকরণীয় আদর্শ হয়েছে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাইবোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সূরা বাকারার 85-88 নম্বর আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরব। তো শুরুতেই দেখা যাক 85 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون
অতঃপর সেই তোমরাই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তোমাদের একে অন্যকে হত্যা করছ এবং তোমরাই একদলকে তাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছ। তোমরা তাদের প্রতি অন্যায় ও সীমালঙ্ঘনে পরস্পরকে সাহায্য করছ এবং তারা বন্দী হয়ে তোমাদের কাছে আসলে তোমরা মুক্তিপণ নাও, অথচ তাদেরকে বহিষ্কার করাই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তারা পার্থিব জীবনে দুর্গতি ছাড়া অন্য কিছুই পাবে না এবং পুনরুত্থান বা কিয়ামতের দিনে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আর তোমরা যা কিছু করছ আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন।
এ আয়াতে বনি ইসরায়েলকে তিরস্কার করে বলা হয়েছে যে তারা আল্লাহকে দেয়া ওয়াদা ভঙ্গ করে একে অন্যকে হত্যা করেছে এবং তাদেরই একদলকে মাতৃভূমি থেকে বহিষ্কার করেছে। অথচ অদ্ভুত বিষয় হল তারা তাওরাত গ্রন্থের বিধান অনুযায়ী বন্দীদের মুক্তি দেওয়ার জন্য মুক্তিপণ নেয়। মুক্তিপণ নিয়ে মুক্তি দেয়া যেমন তাওরাতের বিধান, তেমনি হত্যা না করা ও কাউকে তার ঘরবাড়ি থেকে তাড়িয়ে না দেওয়াও তাওরাতের বিধান। প্রকৃতপক্ষে তারা আসমানি গ্রন্থের পরিবর্তে প্রবৃত্তির দাসে পরিণত হয়েছিল। তারা খোদার যেসব বিধানকে নিজেদের রুচি ও ইচ্ছের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করত শুধু সেগুলোকেই মান্য করত, আর নিজেদের মন মতো না হলে আল্লাহর বিধানকে অবজ্ঞা করত।
এই আয়াত অনুযায়ী মানুষের প্রকৃত ইমানের পরিচয় পাওয়া যায় তার কাজে, যেসব কাজের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইমানের পরিচয় সে ধরনের কাজে পাওয়া যায় না যেসব কাজ মানুষ তার ব্যক্তিগত স্বার্থ ও পছন্দ অনুযায়ী করে থাকে, কারণ এ ধরনের কাজ আল্লাহর ইবাদত নয় বরং নিজেরই পূজা বা উপাসনা। শুধু পাপ করা নয়, পাপীকে সহযোগিতা করাও নিষিদ্ধ। রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আহলে বায়ত হজরত ইমাম কাজেম আলাইহিসসালাম একজন মুসলমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের দরবারের জন্য উট ভাড়া দেওয়া জায়েজ নয়। যদি তারা হজে যাবার জন্য ভাড়া নিতে চায় তবুও উট ভাড়া দেওয়া জায়েজ হবে না, কারণ তারা সফর থেকে নিরাপদে ফিরে এসে তোমাকে ভাড়ার অর্থ পরিশোধ করুক, এটাই তুমি চাইবে। কিন্তু কোনো অত্যাচারী বেশি দিন বেঁচে থাকুক এই কামনা করাও তো পাপ। এবারে সূরা বাকারার 86 নম্বর আয়াতে বলা হয়েছে,
أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون
এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, সুতরাং তাদের শাস্তি হ্রাস করা হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না।
এই আয়াতে আল্লাহকে দেয়া ওয়াদা ভঙ্গ করা, হত্যা করা এবং অন্যদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা সম্পর্কে বলা হয়েছে যে বনি ইসরায়েলিরা শুধু দুনিয়ার জীবনের পিছনেই ছুটছে এবং শুধু নিজেদের স্বার্থ রক্ষাকারী বিধানগুলোই পালন করছে, কিন্তু আখেরাতের সাথে সম্পর্কিত বিষয়ের প্রতি তারা উদাসীন। এত দুনিয়া পূজা ও পাপ করা সত্ত্বেও ইহুদিরা পরকালে শাস্তি পাবে না বলে দাবি করত, কিন্তু এই আয়াতে বলা হয়েছে যে তাদের এই দুরাশার বিপরীতে অন্যান্য পাপীর মতো তারাও তাদের পাপের শাস্তি ভোগ করবে এবং কেউই তাদের সাহায্য করবে না। এরপর সূরা বাকারার 87 নম্বর আয়াতে বলা হয়েছে,
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ
অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রসুল পাঠিয়েছি। আমি মরিয়াম তনয়ে ঈসাকে সুস্পষ্ট মৌজেজা দান করেছি এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। অতঃপর যখনই কোনো রসুল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ।
এ আয়াতে মানুষের পথ প্রদর্শনের জন্য আল্লাহর অবিরাম অনুগ্রহের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, মহান আল্লাহ মুসা আলাইহিসসালামের পর বনি ইসরায়েলের কাছে অন্যান্য নবীকে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন অন্যতম। কিন্তু ইহুদিরা দুনিয়া পূজা ও আত্মপূজার কারণে নিজেদের অবাধ্যতার চিরাচরিত রীতি অনুসরণের মাধ্যমে ঐসব নবীদের অস্বীকার করেছে, এমনকি তাদের অনেককে শহীদ করেছে, কারণ নবীরা ইহুদিদের অবৈধ দাবি মেনে নিতে রাজি হননি। এরপর সূরা বাকারার ৮৮ নম্বর আয়াতে বলা হয়েছে,
بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون
তারা নবীদেরকে বলেছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত, আমরা তোমাদের বক্তব্যের কিছুই বুঝি না। আসলে তা নয়, বরং অবাধ্যতার জন্য আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন, আর এজন্যই তারা বুঝতে পারছে না এবং তাদের অল্প সংখ্যকই বিশ্বাস করে।
দাম্ভিক ও অবাধ্য ইহুদিরা নবীদের আহ্বানের জবাবে ঠাট্টা বিদ্রুপ করে বলত, আমরা এসব কথা বুঝি না এবং যা আমরা বুঝতে পারি না তা গ্রহণও করতে পারব না। পবিত্র কোরআনে তাদের এই বিদ্রুপের জবাবে বলা হয়েছে, নবীদের বক্তব্য জনগণের জন্য দুর্বোধ্য নয়। আসলে গোয়ার্তুমি ও সত্যকে ঢাকা দেওয়ার চেতনার কারণেই একদল ইহুদি সত্যকে বুঝতে পারছে না এবং তারা খুব কমই বিশ্বাস করে। নাফস বা কুপ্রবৃত্তির অনুসরণের ফলে আত্মপূজার প্রবল চেতনা তাদের চিন্তাধারা ও হৃদয়কে আচ্ছন্ন করে ফেলেছে এবং তারা সত্য ও বাস্তবতাকে পার্থিব বা বৈষয়িক দৃষ্টি দিয়ে দেখে, যার ফলে শুধু বাহ্যিক দিকই দেখতে পায়, আর এজন্যই তারা ঐশী জ্ঞানকে অগ্রাহ্য করে।
এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, আমাদেরকে আল্লাহর সকল বিধান মেনে নিতে হবে। যেসব বিধান আমাদের পছন্দের বা মনঃপূত, শুধু সেসব মানলেই হবে না। যদি আমরা আল্লাহর বিধান মানার ক্ষেত্রে শুধু পছন্দনীয় বিধানগুলো মানি আর অপছন্দনীয় বিধানগুলো না মানি, তাহলে তা হবে আল্লাহর আনুগত্যের পরিবর্তে নিজেদের প্রবৃত্তির অনুসরণ। দুই, আমরা যাই করি না কেন, আল্লাহ যে তা দেখছেন তা আমাদের মনে রাখতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে আমরা আল্লাহর ব্যাপারে উদাসীন হলেও আল্লাহ আমাদের ব্যাপারে কখনো উদাসীন নন। আমরা যা কিছু করছি সে সম্পর্কে আল্লাহ সবই জানেন। তিন, আল্লাহর বিধান অনুযায়ী সকল মানুষ সমান। অনেকে মনে করেন তাদের জাতি সেরা এবং আল্লাহর কাছে বেশি প্রিয়, কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আর এ ধরনের ভুল ধারণা বা দুরাশার জন্যে অপরাধীদের শাস্তি মোটেও হ্রাস পাবে না। চার, আল্লাহ মানুষের মুক্তির জন্য অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু মানুষ কৃতজ্ঞতার পরিবর্তে নবীদেরকে অস্বীকার করেছে এবং অনেক নবীকে শহীদও করেছে। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। দর্পণ। শ্রোতা বন্ধুরা, যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সুবাদে মানব সমাজ প্রবেশ করেছে নতুন এক জগতে, এর নাম ভার্চুয়াল জগৎ। বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা ভার্চুয়াল জগতের মধ্যে প্রবেশ করে প্রতিনিয়ত নিজেরা শারীরিক কিংবা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, এবং এই দুর্বলতার প্রধান কারণ হচ্ছে ভার্চুয়াল জগৎ তাদের চোখের ঘুম প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে। এই ভার্চুয়াল জগতে যেমন কিছু সুফল রয়েছে, তেমনি এর কুফলও রয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা তরুণ প্রজন্মের ওপর ভার্চুয়াল জগতের প্রভাব সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ভার্চুয়াল জগতে আমরা পরস্পর থেকে অনেক দূরে সরে যাচ্ছি। বিশ্বস্ততার জায়গা, আস্থার জায়গা, সম্পর্কের জায়গা, এসব থেকে আমরা বহু দূরে চলে যাচ্ছি। আমরা একটা ভার্চুয়াল জীবনে আছি, আবার নেও। এরকম সম্পর্কের মধ্যে প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে। বর্তমানে বিশ্বে যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা হল তরুণ তরুণীরা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়ে মোবাইলের মাধ্যমে ভার্চুয়াল জগতে সময় ব্যয় করাকে বেশি পছন্দ করে। এর ফলে পারিবারিক আড্ডায় বসার প্রবণতা কমে গেছে। শুধু তাই নয়, এই ভার্চুয়াল জগৎ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। যদিও আমরা বলি সোশ্যাল মিডিয়া সামাজিক বন্ধন তৈরি করে, কিন্তু এই মিডিয়া আবার আমাদেরকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে। ভার্চুয়াল এই জগতে আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে জীবনটা আটকে গেছে। এক গবেষণায় দেখা গেছে ইন্টারনেটের নেশার কারণে ঘুম থেকে উঠতেও এক একজনের গড়ে দেরি হয় প্রায় 90 মিনিট। চিকিৎসকদের মতে এভাবে দীর্ঘদিন ঘুমের সমস্যা চলতে থাকলে দেখা দিতে পারে হৃদরোগ এবং অ্যাংজাইটির মতো সমস্যা।
এর আগে 2015 সালের এক গবেষণায় দেখা গেছে যেসব কম বয়সী রোগী হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় তাদের 90% পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারেন না। এর ফলে এটাই স্পষ্ট যে ভার্চুয়াল জগৎ আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে প্রভাব ফেলেছে। ভার্চুয়াল জগৎ আমাদের জন্য যেমন নানা সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে, ঠিক তেমনি বাড়িয়ে দিয়েছে বিপদের আশঙ্কা। একটু অসতর্কতা ও অসচেতনতা বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভার্চুয়াল জগৎ হচ্ছে এমন এক জগৎ যেখানে মানুষে মানুষে সংযোগ ঘটে কম্পিউটার, মোবাইল তথা যন্ত্রের সহযোগিতায়। এই জগতের নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সে সম্পর্কে একটু চিন্তা করলেই এই বাস্তবতা উপলব্ধি করা সম্ভব। বিশ্বের নানা প্রান্ত থেকে কোটি কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল ও চ্যাটরুমের মাধ্যমে ভার্চুয়াল জগতে তৎপরতা চালান।
ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া হচ্ছে ভার্চুয়াল জগতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেখানে একই সঙ্গে পরস্পরকে দেখা যায়, কথা বলা যায়, লিখে বা না লিখে ভাব প্রকাশ করা যায়। রেডিও, টিভি ও পত্রপত্রিকার মতো গণমাধ্যমে যা এত ব্যাপকভাবে সম্ভব নয়। বিশ্বায়নের যুগে এই জগতে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রযুক্তির সহযোগিতায় এসব ঘটনা ঘটে চলেছে। ভার্চুয়াল জগৎ মানুষের সামনে এমন সব দিগন্ত খুলে দিয়েছে যা জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব। ভার্চুয়াল জগতের নানা ইতিবাচক দিক থাকলেও এর বিপদের মাত্রাও কম নয়। এই জগতে তৎপর সব শ্রেণীর মানুষেরই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ বাস্তব জগতের মতো ভার্চুয়াল জগতেও তৎপর রয়েছে নানা পর্যায়ের অপরাধী, যারা ভালো মানুষের ছদ্মবেশে প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে যাচ্ছে, কখনো হাতিয়ে নিচ্ছে মানুষের সর্বস্ব। অনেক দুষ্ট স্বভাবের পুরুষ নারীর নাম ব্যবহার করে সরল মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে ধোঁকা দিচ্ছে।
একটা সময় ছিল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে বা বসে পত্রিকার পাতায় চোখ রাখতাম, আর আজ ঘুম থেকে উঠে বিছানার মধ্যে বসে থেকে ফেসবুকের পাতায় চোখ। ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাসকারী লেখক আব্দুল মমিত এ ব্যাপারে নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা দিয়ে এক নিবন্ধ লিখেছেন। আমি নিজেকে নিজে একটু ব্যতিক্রম ভাবি এই ভার্চুয়াল জগতে প্রবেশ করার পর থেকে। প্যান্ডেমিক করোনা ভাইরাস পরিস্থিতিতে নিজেও গত 3 মাস ধরে আবদ্ধ ছিলাম ভার্চুয়াল জগতে প্রবেশ করে। শেষমেশ মেন্টাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা হয়েছিল, কিন্তু একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে অনেকটা সচেষ্ট হয়েছি।
ভার্চুয়াল জগতের কারণে বাবা মা এবং শিশুদের মধ্যে দূরত্ব বাড়ার ধরনটা এতটাই ভয়াবহ যে ছুটির দিনে কোথাও বেড়াতে গিয়েও শিশু কিশোররা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আনন্দের মুহূর্তগুলো সঠিকভাবে উপভোগ করার অনুভূতিই যেন মরে যাচ্ছে ভেতর থেকে। তবে ভার্চুয়াল জগতের নেতিবাচক ও ইতিবাচক দুটি দিকই রয়েছে। অসংখ্য নেতিবাচক দিকের মধ্যে অন্যতম হচ্ছে অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা। বর্তমান সমাজের মনুষ্যত্বহীনতা ইস্যুটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির আরও একটি নেতিবাচক দিক। পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের মনুষ্যত্ব ধরে রাখতে হবে, এবং একই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রযুক্তি দ্বারা পরিচালিত না হই। এছাড়া মানুষ কল্পনা নির্ভর হয়ে পড়ছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছে মতো বিচরণ করতে পারে, ফলে দেখা যাবে যে বেশিরভাগ সময় কাটবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকে বাস্তব জগতে। এছাড়া গবেষণায় দেখা গেছে যে ভার্চুয়াল রিয়ালিটি মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর। এটি মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির ক্ষতি সাধন করে।
তবে এর কিছু উপকারের দিকও রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল জগতের কিছু ইতিবাচক দিক রয়েছে। উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে SIST ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব্রোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এই পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাব্রোস্কোপিক পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়। শিক্ষানবিশ ডাক্তাররা এর ফলে অন্তত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। ভার্চুয়াল অপারেটিং কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা, অপারেশন এবং রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদের কার্যাবলী অনুশীলন করতে সক্ষম হন।
ড্রাইভিং প্রশিক্ষণেও এর ভূমিকা রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আজকাল ড্রাইভিং শেখানো হচ্ছে। এছাড়া ব্যবসা বাণিজ্যেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করা সম্ভব। যাই হোক, প্রযুক্তি ব্যবহারে কোনো দোষ নেই, তবে সেক্ষেত্রে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে। এর অন্যথায় মানব জীবনে ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগতের নানা দিক সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
এতক্ষণ আমাদের সাথে থাকায় অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো আসরে।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարձրյալն Աստծո, բարի երեկո, հարգարժան ռադիոլսող բարեկամներ, բարի հանդիպում։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Մայրաքաղաք Թեհրանում ժամը 18:00 է, 55 րոպե։ Տաղավարում են Ալվինա Բաղդասարյանը և Շողի Քեշիշյանը։ Երեկոն չորեքշաբթի է, թվականի հուլիսի 2-ը, իրանական 1404 թվականի Թիր ամսի 11-ն է, մեր ծրագիրը այս երեկո ձեզ համար։ Նախ միասին կընկնենք մի գեղեցիկ երգ, ժամը 19-ին կհաղորդենք լուրեր, լուրերին կհաջորդի այսօրվա համար նկատի առած քաղաքավարելուծական հոդվածը հետևյալ խորագրով. Ինչու Իրանի վրա սիոնիստական ռեժիմի հարձակումը հակառակ արդյունք ունեցավ։ Իսկ ծրագրի երկրորդ բաժնում կներկայացնենք հետևյալ խորագրերով ռադիոհաղորդումները. իրանական հեքիաթներ և առասպելներ, Իմամ Հոսեյնը քրիստոնյա մտավորականների տեսանկյունից, ծանոթանանք իրանական մշակույթի և ցեղախմբերի հետ հաղորդաշարի հերթական համարը,